বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 14 ডিসেম্বর, 29 অগ্রহায়ণ এবং ফার্সি 23 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনে শিশুদের অবস্থা সম্পর্কে ইউনিসেফের প্রতিবেদন সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের স্বাধীনতার 50 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হওয়ার অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা, পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা থাকবে। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের সুন্নি আলেম হত্যার তীব্র নিন্দা জানালেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের বিচার করার নির্দেশ। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির সমালোচনা, পরাজিত শক্তিকে প্রতিহত করার আহ্বান আওয়ামী লীগের। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে সংসদে তুমুল হট্টগোল, 17 বিরোধী দলের ওয়াকআউট। এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে ইরানি ড্রোন ব্যবহারের দাবি প্রমাণ করতে কিয়েভ ব্যর্থ হয়েছে, জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার আশতিয়ানি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান বালুচিস্তানের সুন্নি আলেম মৌলভী আব্দুল ওয়াহিদ রিগিকে অপহরণ ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘৃণ্য অপরাধের পেছনে যাদের হাত রয়েছে তারা প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধি এবং বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ঐক্য চায় না। মৌলভী আব্দুল ওয়াহিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে সর্বোচ্চ নেতা আজ একটি বাণী দিয়েছেন। এতে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত এবং আন্তরিকতার সাথে অপরাধীদের খুঁজে বের করে ন্যায় বিচারের আওতায় আনার আহ্বান জানান। গত শুক্রবার প্রাদেশিক কর্মকর্তারা নিশ্চিত করেন যে মৌলভী আব্দুল ওয়াহিদ রিগি অপহৃত এবং নিহত হয়েছেন। কারা এই অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয়। পুলিশ মামলার তদন্ত করছে। মৌলভী আব্দুল ওয়াহিদ খাস শহরের ইমাম হোসেন মসজিদের জুমা নামাজের খতিব ছিলেন, পাশাপাশি তিনি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক।
ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের বিরুদ্ধে শত্রুদের বহুমুখী যুদ্ধের অন্যতম দিক হল অর্থনৈতিক যুদ্ধ। তিনি আজ খাতামুল আম্বিয়া কনস্ট্রাকশন হেডকোয়ার্টারের কর্মকর্তাদের 14তম সম্মেলনে একথা বলেন। তেহরানের নূর আর রেজা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি কনস্ট্রাকশন হেডকোয়ার্টারের 33 বছরের গঠনমূলক সেবার প্রশংসা করেন। প্রেসিডেন্ট রাইসি তার বক্তব্যে বলেছেন, শত্রুরা এখন ইসলামী ইরানের অগ্রগতি ও উন্নতির পথে বাধা দিতে চায়। প্রতিরক্ষা শিল্পে ইরান এখন জটিলতম সরঞ্জাম তৈরি করছে বলে তিনি জানান। ইরানের গর্ব কেবলমাত্র ক্ষেপণাস্ত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিরক্ষা শক্তির সকল ক্ষেত্রেই ইরান কাজ করে যাচ্ছে। রাইসি আরও বলেন, শত্রুরা চায় না আমরা অর্থনৈতিক ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করি, কিন্তু কনস্ট্রাকশন হেডকোয়ার্টার অর্থনৈতিক ক্ষেত্রে বৃহৎ অবকাঠামো নির্মাণ করে শত্রুদেরকে হতাশ করে দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যে যে 25 বছর মেয়াদী পূর্ণাঙ্গ চুক্তি সই হয়েছে তা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হয়েছে। এ লক্ষ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে ইরান সফর করছে, যার নেতৃত্বে রয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী হু চুন হুয়া। তিনি এরই মধ্যে প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সাথে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাতের পর চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইরানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং সে সময় দুই পক্ষ মোট 16টি সমঝোতা স্মারক বা MOU সই করে। এই সমঝোতার মধ্য দিয়ে ইরান এবং চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে, যার মূলে রয়েছে 25 বছর মেয়াদী এই সহযোগিতা চুক্তি। গত বছরের মার্চ মাসে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় ইরান ও চীন তেল, গ্যাস, ব্যাংকিং, বিনিয়োগ এবং কৌশলগত বিভিন্ন প্রকল্প গ্রহণ করবে। এই বিষয়গুলোই এখন চীনা প্রতিনিধি দলের সঙ্গে ইরান আলোচনা করছে। এর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য শতকরা 20% বেড়ে গেছে এবং 2023 সালে বাণিজ্যের মাত্রা আরও বেশি হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের ভোট দেওয়ার অধিকার নেই, সেই বাংলাদেশকে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 71-এর পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাভূত করতে হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, যে উদ্দেশ্য নিয়ে বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন সেভাবে দেশ পরিচালিত হচ্ছে না। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র ও গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা হওয়ার কথা ছিল।
এই বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, যে গত 10-12 বছর, এটা বাংলাদেশ স্টেট ব্যাংকের হিসাব, এটা নজিরবিহীন। অতএব এই বাংলাদেশ আমরা চাই না।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করছে। জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে, তাই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন আকম মোজাম্মেল হক।
আমরা তো মনে করি যে তারা সেই তাদের সাদের যে পাকিস্তান একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র, সেই রাষ্ট্রে তারা ফেরত যেতে চায়।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 71-এর পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাহত করতে হবে। এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের আদর্শের বাইরে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা উচিত। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, শিক্ষা নিশ্চিত করেছে এবং আয়ু বৃদ্ধি করেছে, এছাড়া অবকাঠামোর উন্নয়ন করেছে, গৃহহীনদের থাকার ঘর দিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে চুক্তি করেছে, ভারত থেকে 64,000 শরণার্থী ফেরত এনে পুনর্বাসন করেছে, কাজেই আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন নয়, এর সুরক্ষা দিয়েছে। আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি একথা বলেন। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপির লোকেরা গুম খুন নিয়ে কথা বলে, অথচ এই দেশে গুম খুনের কালচার শুরু করেছিলেন জিয়াউর রহমান। আমাদের শত শত নেতাকর্মীকে গুম করেছে, ফাঁসি দেওয়ার সংস্কৃতিও তার, একদিনে 10 জনকে ফাঁসি দিয়েছে। বিমান বাহিনীর 562 জন, সেনাবাহিনীর 2,000 অফিসার ও সৈনিককে জিয়াউর রহমান হত্যা করেছে। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আজ দেশটির সংসদে তুমুল হট্টগোল হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার দাবি নাকচ হয়ে গেলে 17টি বিরোধী দল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসিতে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আজ সংসদে তুমুল হট্টগোল হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে অনড় রয়েছেন। অরুণাচলের তাওয়াংয়ে ভারত চীন সেনাদের সংঘর্ষ ইস্যুতে গতকাল সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছিলেন, ভারতীয় সেনারা এলএসি থেকে চীনা সেনাদের তাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট হয়ে সংসদের উভয় কক্ষ থেকে ওয়াক আউট করে প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপিরা। আজ বুধবার ওই ইস্যুতে কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন,
হাম ইয়ে জাননা চাহতে হ্যায় ইস সরকার সে কি দো সাল কে আন্দর চীন কে কুছ অ্যাপস তো আপনে বন্ধ কর দিয়ে লেকিন চীন কে সাথ জো আপকা ট্রেড হ্যায় ও বড় কিউ রাহা হ্যায় জিসসে ফায়দা চীন কো হো রাহা হ্যায়।
তিনি বলেন, আমরা সরকারের কাছে এটা জানতে চাই যে দু বছরের মধ্যে কিছু চীনা অ্যাপস তো বন্ধ করে দিয়েছেন, কিন্তু চীনের সঙ্গে আপনাদের যে বাণিজ্য রয়েছে তা বেড়ে চলেছে কেন, যার সুবিধা পাচ্ছে চীন। আজ বুধবার সংসদের শীতকালীন অধিবেশনে প্রতিধ্বনিত হয়েছে তাওয়াং ইস্যু। সংসদের নিম্নকক্ষ লোকসভায় ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেছে বিরোধীরা। বিষয়টি নিয়ে আলোচনার দাবি নাকচ হয়ে গেলে 17টি বিরোধী দল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছে। এতে কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি, এমডিএমকে, সিপিআই, জেডিইউ, ডিএমকে, টিএমসি এবং টিডিপি সহ অন্যান্য বিরোধী দলের এমপিরা সামিল ছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে যে দাবি করা হচ্ছে তার সপক্ষে কিয়েভ কোনো প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। ইরান ও ইউক্রেনের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি কারিগরি বৈঠক হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা জানান। জেনারেল আশতিয়ানি বলেন, কারিগরি বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দল এমন কোন দলিল পেশ করতে পারেনি যা দিয়ে প্রমাণ করা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে। তিনি আরও বলেন, এ সংক্রান্ত যে দাবি এতদিন কিয়েভ সহ পশ্চিমা দেশগুলো করে আসছিল তার আসলেই কোন গুরুত্ব নেই, কারণ ভিত্তিহীন দাবি ও গুজবের ভিত্তিতে তারা এ ধরনের অভিযোগ করে আসছিল। ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে আমেরিকা। রাশিয়া বারবার আমেরিকাকে এ ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি করা সত্ত্বেও ওয়াশিংটন নিজেদের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে যে কোনো দিন এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে আমেরিকা চূড়ান্ত ঘোষণা দিতে পারে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত 11,000-এরও বেশি ইয়েমেনের শিশু হতাহত হয়েছে। ইয়েমেনে মানবিক বিপর্যয় সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইয়েমেনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জোটের সামরিক আগ্রাসনের কারণে শিশুরা এখনও হতাহতের প্রথম সারিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ ঘোষণা করেছে যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত 11,000-এরও বেশি ইয়েমেনি শিশু হতাহত হয়েছে। এদের মধ্যে 3,774 জন নিহত এবং 7,245 জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে আরও বেশি হতে পারে। ইউনিসেফের নির্বাহী প্রধান ক্যাথরিন রাসেল বলেছেন, ইয়েমেনের হাজার হাজার শিশু নিহত হয়েছে এবং আরও হাজার হাজার শিশু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কিংবা ক্ষুধার কারণে মৃত্যু পথযাত্রী। এসব শিশুদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। পর্যবেক্ষকরা বলছেন, ইয়েমেনের ব্যাপারে এটাই ইউনিসেফের প্রথম প্রতিবেদন নয়। এর আগেও তাদের প্রতিবেদনে ইয়েমেনের শিশুদের মানবেতর চিত্র ফুটে উঠেছিল। ইয়েমেনের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাপিয়ে দেয়া গত প্রায় 7 বছরের যুদ্ধে এ পর্যন্ত 8,800 শিশুসহ 47,000 মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে 18,000 নিহত এবং আরও 29,660 জন আহত হয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ধারণা, যদি ইয়েমেন যুদ্ধ 2030 সাল পর্যন্ত চলতে থাকে তাহলে ওই দেশটিতে মানুষের হতাহতের সংখ্যা বাড়বে এবং 13 লাখ মানুষ প্রাণ হারাবে। সৌদি অব্যাহত আগ্রাসনের কারণে কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, দুটি আরব দেশ এবং মুসলিম অধ্যুষিত অঞ্চল, কিন্তু তারপরও কেন সৌদি আরব অপরাধযোগ্য চালাচ্ছে, ঠিক যেমনটি ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযোগ্য চালাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে আরব ও অন্যান্য মুসলিম দেশ কেন ইয়েমেনের মানবিক বিপর্যয়ের ব্যাপারে নীরব রয়েছে? সৌদি আরব ও আমিরাত কোন আইনের ভিত্তিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তরে বলা যায়, যদিও ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে মূল অপরাধী হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের রাজা মোহাম্মদ বিন জায়েদ, কিন্তু পর্দার আড়ালে মুখ্য ভূমিকা পালন করছে ইহুদিবাদী ইসরায়েল। ইয়েমেনের এই বিপর্যয়ের মূলে রয়েছে ইসরায়েলি ষড়যন্ত্র।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছেন অনেক বুদ্ধিজীবী, কিন্তু বিজয়ের 51 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এখনো হয়নি। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন অনেক বুদ্ধিজীবী, কিন্তু বিজয়ের 51 বছরেও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশিত হয়নি। 2020 সালে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার উদ্যোগ নেয় সরকার। ওই বছরের 25 মার্চ প্রথম দফায় তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কিন্তু এর পরে আর এই উদ্যোগ এগোয়নি। 2020 সালের 13 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভায় প্রাথমিকভাবে 1,222 জন বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে গত বছর 2021 সালের 25 মার্চ শহীদ বুদ্ধিজীবীদের প্রথম তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। যদিও চলতি বছরের 26 মার্চ স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, কিন্তু প্রাথমিক তালিকা প্রকাশের 1 বছর 9 মাস হয়ে গেল, এর কোনো অগ্রগতি নেই। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আগামী 26 মার্চের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। স্বাধীনতার ৫০ বছরও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সন্তানরা। এদিকে শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির রেডিও তেহরানকে বলেন, পুরো তালিকা করাটা কঠিন ও কষ্টসাধ্য হলেও শুধুমাত্র আন্তরিক চেষ্টা থাকলে কেবল এটা দ্রুত করা সম্ভব।
১০০০ মানুষের একটা তালিকা করা যাবে না। এখানে আমার মনে হয় যে এটা আসলে একটা সদিচ্ছার ব্যাপার এবং পরিকল্পনার ব্যাপার, একটা সমন্বিত উদ্যোগের ব্যাপার। স্থানীয় প্রশাসন, তারপরে শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় না, এখানে আমাদের পরিসংখ্যান ব্যুরো হোক, কোনো না কোনো ভাবে এটার একটা সম্মিলিত প্রয়াস হলে সরকারি ভাবে এটা করা সম্ভব এবং খুব দ্রুত করা উচিত।
অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের জন্য গঠিত কমিটির গবেষক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল রেডিও তেহরানকে বলেন, সবই ঠিক আছে কিন্তু বাস্তবিক কাজের তৎপরতা কম থাকায় ধীর গতিতে এগুচ্ছে শহীদ বুদ্ধিজীবী পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজটি।
জেলা পর্যায়ে সেখান থেকে তালি মানে আপনার অন্তর্ভুক্তি গুলো আসার দরকার, তো সেইটা আনার জন্য কাজটা কিন্তু এখনো কার্যকর ভাবে শুরু করাই যায়। তো সেই জন্য আমাদের আপনার যে গতিতে শহীদ বুদ্ধিজীবী চিহ্নিতকরণের কাজটা হওয়ার দরকার ছিল সেটা এখন পর্যন্ত হয়নি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ভিটামিন ডি এর ঘাটতির ফলে যেসব রোগ ব্যাধি হয় এবং করণীয় নিয়ে আজ আমরা কথা বলব তৃতীয় পর্বের আলোচনায়। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। বিশেষজ্ঞ এই চিকিৎসক টেক্সিলা আমেরিকান ইউনিভার্সিটি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক। সাক্ষাৎকারে যাওয়ার আগে ভিটামিন ডি সম্পর্কে একটু বলে রাখছি। মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। ভিটামিন ডি অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে, অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। এর অভাবে নানা ধরনের রোগ হতে পারে এবং তা কখনো কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন ভিটামিন ডি এর ঘাটতি সম্পর্কিত তৃতীয় পর্বের আলোচনায় যাওয়া যাক। অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন ছিল ভিটামিন ডি এর যে অভাব আছে সেটা আমরা কি করে বুঝব? সাধারণ মানুষ আপনাদের কাছে না যাওয়া পর্যন্ত বাইরে থেকে সে কিভাবে বুঝতে পারবে যে তার ভিটামিন ডি এর অভাব আছে? সময় স্বল্পতার কারণে এ সম্পর্কিত আলোচনা শেষ করা সম্ভব হয়নি। তো আজকের আসরের শুরুতে আপনি ওই বিষয়টি বলুন যে ভিটামিন ডি এর অভাব রয়েছে তা কিভাবে বুঝব।
বেশিরভাগ রোগী যে লক্ষণগুলো নিয়ে আসছেন সেটি হলো যে বিভিন্ন জায়গায় ব্যথাগুলো উনি হয়তো কিছু কিছু দেখানো একটা ওষুধ খেয়েছেন, খুব বেশি ফল পাননি। তারপরে যখন আমরা ভিটামিন ডি মাত্রা দেখি এবং ভিটামিন ডি যখন দেওয়া হয় দ্রুত কিন্তু লক্ষণগুলো দূর হয়ে যায়। আবার অবসাদগ্রস্ত মানুষদের কিন্তু লক্ষণগুলো আরো বোঝা মুশকিল, তারা কিন্তু ওই অবসাদের কারণে লক্ষণগুলো নিজেরাও হয়তো ভয় বুঝতে পারেন না বা বলতে পারেন না। সেক্ষেত্রে আমরা কিন্তু উদ্যোগী হয়ে পরীক্ষা করি এবং ভিটামিন ডি কম পাওয়া যায়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ, আমি গত দু মাস আগে পাবলিকেশন হয়েছে আমাদের বাংলাদেশ একটি গবেষণা, দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদের ইরেকটাইল ডিসফাংশন থাকে পুরুষদের খুব বেশি। এই ক্ষেত্রে ভিটামিন ডি মাত্রার সাথে একদম গভীর সম্পর্ক রয়ে গেছে। এখান থেকে পুরুষরা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আসেন, তাদেরকে যখন আমরা রোগটি শনাক্ত করার চেষ্টা করি তার মধ্যে যখন ভিটামিন ডির মাত্রাও দেখি তখন কিন্তু ভিটামিন ডি কম থাকলে আমরা যখন চিকিৎসার অংশ হিসেবে ভিটামিন ডি দিই ফলাফল ভালো থাকে।
আচ্ছা অধ্যাপক ডাক্তার সাজেদা সেলিম, দেখা গেল কোন একটি রোগে ভুগছেন কেউ, তার সাথে ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণ আছে কি নেই, সেজন্য রোগীকে কি অপেক্ষা করা উচিত?
সুনির্দিষ্ট লক্ষণের জন্য অপেক্ষা করাটা কিন্তু মুশকিল হয়ে গেছে। আমি আরেকটি তথ্য বলি, যেটি আপনার প্রশ্নের সাথে খুব মিলে যাবে। একটি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন 28 জন, 28 জনকেই ভিটামিন ডি মাত্রা দেখা হলো এবং দেখা গেল 28 জনেরই ঘাটতি হয়ে গেছে। তাহলে তাদের কিন্তু দৃশ্যমান কোন রোগ ছিল না। তাদের ক্ষেত্রে যখন ভিটামিন ডি মাত্রা কম পাওয়া গেল, চিকিৎসা দেওয়া হলো, তারা কিন্তু তার পরবর্তীতে বুঝতে পারলো যে তাদের লাভ হয়েছে। লক্ষণটা এত দুর্বল ছিল কোনো বোঝা যায়নি, কিন্তু ফলাফলটা কিন্তু দৃশ্যমান হচ্ছে তাদের কাছে।
ডাক্তার শাহজাদা সেলিম, ভিটামিন ডি এর ঘাটতির ব্যাপারে বয়স ভেদে কিংবা লিঙ্গ ভেদে কি পার্থক্য আছে?
আছে, খুব বেশি বয়সী মানুষদের মধ্যে ভিটামিন ডি ঘাটতির সম্ভাবনা বেশি, কারণ তারা সাধারণত ঘরেই থাকে। পৃথিবীর সব দেশেই কিন্তু এরকম। আবার যে দেশগুলোতে আসলে সূর্যালোক কম পাওয়া যায়, সে দেশের কিন্তু বয়স্কদের সেই ঝুঁকিটা আরো বেশি। আবার খুব কম বয়সী যারা মায়ের বুকের দুধের উপরই প্রধানত নির্ভরশীল এবং একটু একটু করে খাদ্যাভ্যাস তৈরি করছে, তাদের মধ্যেও কিন্তু ভিটামিন ডি ঘাটতি বেশি থাকার সম্ভাবনা আছে। আরেকদিকে হলো, যদি অন্য কোনো রোগ থাকে, যে রোগগুলো ভিটামিন ডি আমরা যে খাবার থেকে যদি অনেক বেশি পাই না, তারপর যেটুকু খাই সেটুকু গ্রহণ করতে বাধা তৈরি করে, এটাকে মেল অ্যাবজর্পশন সিন্ড্রোম বলে। মানে খাবার থেকে খাবারটি হজম হয়ে রক্ত যাওয়ার মাঝখানে বাধা তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তারাও এই ঘটনায় আক্রান্ত হবে। আবার আগেও বলেছি, তাদের জীবনযাপন এরকম যে বাংলাদেশে যারা গার্মেন্টসে চাকরি করে, দিনের বেলাটা ফুল টাইম কিন্তু গার্মেন্টসের যেখানে ফ্যাক্টরি আছে সেখানে থাকে। কোনো কোনো আর্মি বা অন্য কোনো কিছু কিছু অংশ আছে, তারা আসলে ঘরের বাইরে গিয়ে কাজ করে না। জেলখানার কয়ে দিলে বাংলাদেশে হতে কিছু কিছু জায়গায় আছে, ওদের যাওয়ার সুযোগ কম। কিন্তু এগুলো হলো ঝুঁকিপূর্ণ গ্রুপ। আরেকটি হলো, বাংলাদেশের জন্য একটি বিশেষ সমস্যা আমার মনে হয়, বেশি করে আবৃত থাকে, তাদের কিন্তু ভিটামিন ডি ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ এই যে রোদ সূর্যের আলো যদি আমরা পাই, এই আলোটা কিন্তু সরাসরি ত্বকে পড়তে দিতে হবে।
ভিটামিন ডি এর ঘাটতি ও করণীয় সম্পর্কে এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তার শাহজাদা সেলিমের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। আচ্ছা অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে বড় উৎস যে সূর্যের আলো, যদি কেউ সানক্রিম মেখে সূর্যের আলোতে যায় কিংবা কেউ যদি গ্লাস আটা গাড়ির ভেতর থেকে রোদ পোহায়, সে কি ভিটামিন ডি পাবে?
কেউ যদি আল্ট্রাভায়োলেট রে প্রোটেক্টেড গাড়ির ভেতর থেকে রোদ পোহায়, সেটি কিন্তু কাজে লাগবে না। কেউ যদি সানস্ক্রিন গায়ে লাগিয়ে সূর্যের আলোতে যায়, তাহলেও কিন্তু কাজে লাগবে না। তাহলে এই আবৃত অংশটাও কিন্তু বাধা তৈরি করে, কারণ 18% বেশি অংশে রোদ পড়তে দিতে হবে। সেক্ষেত্রে মুখ পুরাটা, হাতের বেশিরভাগ অংশ, পায়েরও বেশিরভাগ অংশে রোদ পড়তে দিতে হবে। এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ গ্রুপ তৈরি করছে। আরেকটি হলো চামড়ার বা ত্বকের রং। ত্বকের রং যত বেশি কালো হবে, সেই ত্বককে ভেদ করে আল্ট্রাভায়োলেট রে ভিতরে ঢোকাটা তত বেশি বাধা তৈরি করবে। তো এগুলো কিন্তু একই জায়গায় একরকম। বাংলাদেশের মানুষ অনেক বেশি কৃষ্ণ নয়, কিন্তু তারপরও কিন্তু ভিটামিন ডি ঘাটতি অনেক বেশি। আমি ইরানের আপনাদের একটা সাম্প্রতিক গবেষণা বলি, সেখানে দেখা গিয়েছে যে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে প্রায় 62% ভিটামিন ডি ঘাটতি রয়ে গেছে, যেখানে মহিলাদের প্রায় 66%, আর সেখানে গর্ভধারণকারী মহিলাদের ক্ষেত্রে আবার 63% ক্ষেত্রে ভিটামিন ডি ঘাটতি রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু পার্থক্য আছে, বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে সেটা।
ডাক্তার শাহজাদা সেলিম, অনুষঙ্গ ধরেই একটা বিষয় জানতে চাইছি। আপনি গায়ের রঙের কথা বললেন, অর্থাৎ যাদের শরীরে চামড়ার রং কালো, তাদের ক্ষেত্রে প্রাকৃতিক উপায় থেকে ভিটামিন ডি পাওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করে, এই তো?
মানে মেলানিন যেটা থাকে আল্ট্রাভায়োলেট রেকে সেটা আর ভিতরে ঢুকতে দেয় না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যেমন একজন মানুষকে বললাম 18% রোদ পড়তে দিতে হবে, সেটা 10-15 মিনিট সময় লাগবে। যার ত্বক অনেক কালো, যত বেশি কালো তার ক্ষেত্রে সেটা হয়তো 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা লাগবে।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে সৃষ্ট রোগ সম্পর্কিত আলোচনার তৃতীয় পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে আগামী সপ্তাহে কথা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। স্বাস্থ্য কথার আসর কেমন লাগছে তা লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
এবারে রয়েছে প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। ১৪ ডিসেম্বর বুধবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে বাংলাদেশের দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। ৭১-এ পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত, সেতুমন্ত্রী। শহীদ বুদ্ধিজীবীরা এমন বাংলাদেশ চাননি, খন্দকার মোশাররফ, দৈনিক বাংলা। আওয়ামী লীগের অনুরোধে গণমিছিল করবে না বিএনপি, কালের কণ্ঠ। জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জিএম কাদের, ঢাকা পোস্ট। ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর, নয়াদিগন্ত। ক্রিকেটের উন্মাদনায় এক মাসে ১২ মৃত্যু, প্রথম আলো। এবার ভারতের কয়েকটি শিরোনাম। দিল্লিতে বসে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে দেব না, হুঙ্কার মমতার, বর্তমান পত্রিকা। লালন কাণ্ডে নয় মোট, আধিকারিকদের বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন সিবিআইয়ের, আনন্দবাজার। আধারের পর নয়া গেরো, জম্মু কাশ্মীরে এক পরিবারের একটাই আইডি, পুবের কলম। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরেও রাম বাম মহাজোট, চিন্তায় আলিমুদ্দিন, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্য রেখেছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারাও। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৭১-এর পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র নস্যাত করতে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল জামায়াত ইসলামী আর তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এদিকে দৈনিক বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের রাজনীতির অধিকার নেই, অর্থনৈতিক সুবিচার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি। আওয়ামী লীগের অনুরোধে গণমিছিল করবে না বিএনপি, এই শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ থেকে আগামী 24 ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দিয়েছিল বিএনপি। একই দিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওই দিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ তথ্য নিশ্চিত করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদের বা জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে নিম্ন আদালতে চলমান মামলা আগামী 9 জানুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে দেয়া হাইকোর্টের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ। খবরটি ঢাকা পোস্ট সহ অধিকাংশ নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের উন্মাদনায় 1 মাসে 12 মৃত্যু, এই শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে, ফুটবল নিয়ে তর্ক বিতর্কের জের ধরে সংঘর্ষ, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে 12 জন মারা গেছেন, এদের বেশিরভাগই কিশোর ও তরুণ। এদিকে ফুটবল নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বিভিন্ন জেলায় এ পর্যন্ত সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 27 জন। হতাহতের সবাই বিশ্ব ফুটবলের প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। এবার ভারতের কয়েকটি দৈনিকের বিস্তারিত খবর জানিয়ে দিচ্ছি। দিল্লিতে বসে রাজ্যকে নিয়ন্ত্রণ করতে দেব না, হুঙ্কার মমতার, দৈনিক বর্তমান পত্রিকার এই সংবাদে লেখা হয়েছে। নির্বাচিত সরকারকে উপেক্ষা করে রাজ্যগুলিকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি পরিচালিত কেন্দ্র। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার ষড়যন্ত্র চলছে। এতদিন বাংলা থেকে এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেঘালয়ের মাটিতে দাঁড়িয়েও দৃপ্ত কণ্ঠে তাঁর হুঙ্কার, দিল্লিতে বসে রাজ্য নিয়ন্ত্রণ করতে দেব না। লালন শেখের মৃত্যুতে 7 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই পাল্টা আইনি পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই। এ নিয়ে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আধারের পর নয়া গেরো, জম্মু কাশ্মীরে এক পরিবারের একটাই আইডি, এই শিরোনামে পূবের কলমে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়েছে। জম্মু কাশ্মীরের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি আইডি কার্ড নামে একটি ইউনিট সরবরাহ করা হবে, যার মাধ্যমে তৈরি হবে একটি ডেটাবেস। ফ্যামিলি আইডি ডেটাবেসের ডেটা একবার যাচাই করা থাকলে কোনো সুবিধাভোগীকে কোনো পরিষেবা পাওয়ার জন্য আর কোনো নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রতি পরিবারকে একটাই আইডি থাকবে বলে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন। ফ্যামিলি আইডি নামক এই প্রস্তাবিত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি। তবে অন্যান্য দলগুলি ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকার বাতার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা হাদিদের 20 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 21 থেকে 24 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 21 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم।
তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে যা প্রশস্ততায় আসমান ও জমিনের প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তিনি এটা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল।
এই আয়াতে বলা হচ্ছে ঈমানদার মানুষেরা পার্থিব জীবনের ভোগ বস্তু সমূহকে পরকালে চিরকালীন জান্নাতে যাওয়ার উপকরণ হিসেবে ব্যবহার করে। পৃথিবীর বেশিরভাগ মানুষ যেমন সম্পদ ও ক্ষমতা লাভের জন্য পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তেমনি মুমিন ব্যক্তিরা নেক কাজের পরস্পর প্রতিযোগিতা করেন। তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী নেক আমল করার মাধ্যমে নিজেদের দিকে আল্লাহর অনুগ্রহ আকর্ষণ করেন। তারা আল্লাহর প্রতিদান লাভ করেন এবং তাদের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। মহান আল্লাহ আমাদেরকে যে জান্নাতের দিকে আহ্বান করেছেন তার দৈর্ঘ্য ও প্রস্থ যেমন আমাদের সামনে পরিষ্কার নয়, তেমনি তার প্রশস্ততা উপলব্ধি করাও আমাদের সাধ্যের বাইরে। সে কারণে আল্লাহ তাআলা জান্নাতের প্রশস্ততাকে আসমান ও জমিনের সঙ্গে তুলনা করেছেন। এ আয়াতের পরবর্তী অংশে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, জান্নাতের অসীম নিয়ামতের তুলনায় আমরা যে নেক আমল করি তা অতি নগণ্য, কিন্তু এই সামান্য নেকির বিনিময়ে আল্লাহ শুধুমাত্র তাঁর অনুগ্রহের কারণে নিজ বান্দাদেরকে জান্নাত দান করবেন। পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে, মহান আল্লাহ আমাদের সৎ কাজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যেই পৃথিবী দুনিয়া পূজারীদের জন্য দম্ভ ও অহংকার প্রদর্শনের স্থান, সেই পৃথিবীকেই ইমানদার মানুষেরা আল্লাহর ক্ষমা ও রহমত লাভের উপায় হিসেবে ব্যবহার করে। দুই, দুটি কারণে ইমানদার মানুষেরা জান্নাত লাভ করবেন। এর একটি হল আল্লাহর মাগফিরাত, যার কারণে তিনি মানুষকে ক্ষমা করে দেবেন, এবং দ্বিতীয়টি হচ্ছে তার অনুগ্রহ, যার কারণে তিনি মানুষের নেক আমলগুলোকে বহুগুণে বৃদ্ধি করে তার প্রতিদান দেবেন। সূরা হাদিদের 22 ও 23 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
মা আসাব মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসীর।
তোমাদের উপর জমিনে বা ব্যক্তিগতভাবে যে বিপর্যয় আসে তা সংঘটিত হওয়ার পূর্বেই আমি তা কিতাবে লিপিবদ্ধ রেখেছি। নিশ্চয়ই আল্লাহর পক্ষে এটা খুব সহজ। এটা এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য উল্লাস না করো। নিশ্চয়ই আল্লাহ অদ্ভুত অহংকারীদেরকে পছন্দ করেন না।
মানুষের জন্য যেসব বিপর্যয় আসে তা দুই ধরনের। এক ধরনের বিপর্যয়ে মানুষের কোনো হাত থাকে না, যেমন বন্যা, ভূমিকম্প, খরা, দুর্ভিক্ষ, রোগব্যাধি, মহামারী ইত্যাদি। এসব বিষয় আল্লাহ তাআলা ঐশী কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। দ্বিতীয় ধরনের বিপর্যয় আসে মানুষের কর্মফলের কারণে, যেমন কেউ যদি ধূমপান কিংবা মাদক সেবনের কারণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, অথবা বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হয় এবং মৃত্যুবরণ করে, সে দায় তার নিজের। সূরা শুরার 30 নম্বর আয়াতে এই দ্বিতীয় ধরনের বিপর্যয়ের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, তোমাদের প্রতি যত বিপদ আপদ আসে তা তোমাদেরই কর্মফল, আর আল্লাহ তো অনেক অপরাধ ক্ষমা করে দেন।
পরের আয়াতে বলা হচ্ছে, পৃথিবীতে সৃষ্ট বিপর্যয় সম্পর্কে মানুষের ধারণা যদি স্পষ্ট থাকে তাহলে তারা কোনো বিপর্যয়ই ভেঙে পড়বে না। যদি কোনো কারণে সন্তান মারা যায় তাহলে কুফরি কথা বলবে না, এবং যদি প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ভেঙে যায় তাহলেও হতাশ হবে না। এর বিপরীতে তাদের যদি অর্থ সম্পদ ও প্রভাব প্রতিপত্তির লাভ হয় সেজন্যও আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করবে না এবং মানুষের সামনে দম্ভ ও অহংকার করবে না।
এই দুই আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, এক, ভূপৃষ্ঠে এবং ব্যক্তিগতভাবে যত বিপর্যয় ঘটে তা ঐশী কিতাবে লিপিবদ্ধ রয়েছে, এসব বিপর্যয় দৈবক্রমে কিংবা আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না। দুই, স্বাভাবিক আনন্দ প্রকাশ কিংবা দুঃখ পাওয়া দোষনীয় কিছু নয়, কিন্তু অতীত নিয়ে অযথা অনুশোচনা করা অথবা যা আছে তা নিয়ে উল্লাস ও অহংকার করা গুনাহের কাজ।
এবারে সূরা হাদিদের 24 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনান-নাসা বিল বুখলি ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গানিউল হামীদ।
যারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়, এবং যে দান করা ও ঋণ দেয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত চির প্রশংসিত।
আগের আয়াতের শেষে বলা হয়েছে যে পৃথিবীতে যারা চরম ভোগ বিলাস করে এবং দম্ভ ভরে চলাফেরা করে আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। এ ধরনের মানুষের আরেকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে এই আয়াতে বলা হচ্ছে, যদিও আল্লাহ তাদেরকে প্রচুর ধন সম্পদের অধিকারী করেছেন, কিন্তু তারা সেই ধন সম্পদের ক্ষুদ্র একটি অংশ দান করতে বা ঋণ দিতে রাজি নয়। কৃপণ মানুষ মনে করে তাদের হাতে যে সম্পদ রয়েছে তার মাধ্যমে তারা বড় ও সম্মানজনক মানুষ হতে পেরেছে, কাজেই অন্যদের চেয়ে বড় হওয়ার এই উপকরণ তারা হাতছাড়া করতে রাজি নয়। তারা অন্যদেরকেও একই কাজ করার নির্দেশনা দেয়। তারা মানুষকে তাদের সম্পদ দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দিতে নিষেধ করে এবং তাদেরকে কৃপণ হওয়ার উপদেশ দেয়।
এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, নিজে কৃপণ হওয়ার চেয়েও বড় অপরাধ হল অন্যকে কার্পণ্য করতে উৎসাহিত করা। এ কারণে নবী রাসূলগণ কৃপণ ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা করতে এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে নিষেধ করেছেন। দুই, ধন সম্পদ অর্জন করার পর তা থেকে কতটা দিনের রাস্তায় খরচ করছি সেটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে বহু সম্পদশালী মানুষ আছে যারা কৃপণ, আবার অনেক দরিদ্র মানুষ আছে যারা উদার হস্ত। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দেব, তবে তার আগে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। আসন্ন ক্রিসমাসের মধ্যে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের যে আহ্বান কিয়েভ জানিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে ইউক্রেনের পুরো ভূখণ্ড যে আর দেশটি নিয়ন্ত্রণে নেই সে বাস্তবতা এখন কিয়েভকে উপলব্ধি করতে হবে। ব্রিটেনের রাজকীয় ম্যারিন সেনারা কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেল সম্প্রতি একথা স্বীকার করেছেন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে রাশিয়া এই মুহূর্তে তার পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিয়েছে বলে কোনো প্রমাণ এই জোটের কাছে নেই। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে দেওয়া এক বক্তব্যে কথা জানিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জুলিয়ান স্মিথ। তেহরানে একদল ছাত্র, এনজিও কর্মী এবং নারী অধিকার কর্মী জাতিসংঘ দপ্তরের সামনে সমাবেশ করেছে। নারীর অবস্থান সম্পর্কিত জাতিসংঘ কমিশনের স্ববিরোধী আচরণের প্রতিবাদে আজ ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীন ছাত্র ইউনিয়নের মতো বিভিন্ন ছাত্র সংগঠনের ডাকে আয়োজিত ওই সমাবেশে নারী অধিকার কর্মী এবং এনজিও কর্মী ছাড়াও নিরাপত্তা শহীদদের পরিবারের সদস্যরাও যোগ দেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের সুন্নি আলেম হত্যার তীব্র নিন্দা জানালেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামনি। দ্রুততম সময়ের মধ্যে ঘাতকদের বিচারের নির্দেশ। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, দেশে গণতন্ত্র নেই বলে বিএনপির সমালোচনা। পরাজিত শত্রুকে প্রতিহত করার আহ্বান আওয়ামী লীগের। ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে সংসদে তুমুল হট্টগোল, 17 বিরোধী দলের ওয়াক আউট। এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে ইরানি ড্রোন ব্যবহারের দাবি প্রমাণ করতে কিয়েভ ব্যর্থ হয়েছে জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.